এবার রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। শুরুতেই যেমনটা বলছিলাম, আমাদের আজকের আলাপনের বিষয় এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কেমন করল। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
সঞ্চালন আমি করছি না, তাওহিদুল ইসলাম আমার সঙ্গে এবং তাওহিদুল ইসলামের সঙ্গে আছি, তাই তো?
আপা আমি আপনার সঙ্গে আছি, আপনি শুরু করেন।
শ্রোতা দর্শকদের জানিয়ে দিচ্ছি, আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছি, কিন্তু এই মুহূর্তে আমরা লর্ডসের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের বিপর্যয়ের সম্মুখীন।
আমাদের বাংলাদেশের আস্থার প্রতীক
আসলে আজকে খেলায় কি হলো, কারণ সাধারণত এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে যে কোনো দলই হতে পারে, তাহিদ, কিন্তু হয় কি যে প্রথম আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে এবং আমাদের প্যানেলে যারা আছেন, আচ্ছা আমরা আগে শ্রোতাদের সাথে প্যানেলের পরিচয় করে দিই।
আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশের টেলিভিশন যমুনা টেলিভিশনের সাংবাদিক সালাউদ্দিন সুমন, তার কাছ থেকে আমরা খেলার খবর জানবো। একই সঙ্গে আমাদের সঙ্গে আরও দুজন অতিথি রয়েছেন, ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার এবং বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন্নুর রবিন, যিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের কাছ থেকে বিশ্লেষণ জানার চেষ্টা করবো। আপা আমরা শুরুতে একটু সালাউদ্দিন সুমনের কাছে যাই।
আমি আসলে দেখি আপনারা তিনজন আমাদের সঙ্গে আছেন।
হ্যাঁ আমি আছি, নাজমুন্নুর,
দিলু খন্দকার। যখন প্রথম ব্যাট ধরলো না তখনই একটা মানে আশঙ্কা দেখা দিয়েছিল, তো যাই হোক খেলায় হার জিত হতেই পারে, তবে এমন বিপর্যয়টা এবারের বিশ্বকাপে বাংলাদেশের জন্য, বাংলাদেশ চমৎকার খেলছে আজকাল, ঠিক বাংলাদেশ দলের এই মুহূর্তে যে ফর্ম সেই পরিস্থিতিতে আমরা আশা করি সেটা হয়তো অনেকেই একমত হবেন। তো তাহিদ কি বলছিলেন?
জি আমরা একটু যুক্তরাজ্যে যাই আপা, স্টেডিয়ামে রয়েছেন সালাউদ্দিন সুমন, তার কাছ থেকে একটু শুনেছি। সালাউদ্দিন সুমন আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি আমরা যেমনটা বলছিলাম, খেলার ফলাফল আমরা আসলে টেলিভিশনে দেখতে পাচ্ছি, আপনার কাছ থেকে একটু স্টেডিয়ামের পরিস্থিতি জানতে চাই। আমাদের প্রবাসী দর্শক যারা স্টেডিয়ামে রয়েছে তারা কি ভাবছেন, কেমন পরিবেশ দেখছেন, আদাও কোনো সম্ভাবনা কি আছে, দর্শকরা কি মনে করছে, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু পরিস্থিতিটা জেনে নিতে চাই।
দর্শকদের প্রত্যাশা ছিল আজকে বাংলাদেশের বিশ্বকাপে, এই বিশ্বকাপের শেষ ম্যাচ, সেটি রাঙিয়ে নেওয়ার একটা প্রত্যাশা ছিল পাকিস্তানের বিপক্ষে। কারণ আপনি জানেন যে গেল চার ম্যাচে সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা চার ম্যাচে কিন্তু বাংলাদেশ চারটিতে জিতেছিল, এশিয়া কাপ ছিল তার মধ্যে সবশেষ পাকিস্তানের বিপক্ষে। এই বিশ্বকাপেও কিন্তু একটি জয়ের প্রত্যাশা ছিল দর্শকদের, কিন্তু সেই জায়গা থেকে বেশ কিছুটা দূরে সরে এসেছে বাংলাদেশ, এবং দর্শকদের প্রত্যাশা হয়তো শেষ পর্যন্ত পূরণ হবে কিনা শেষ বল পর্যন্ত বলা যাবে না, তবে বেশ দূরে চলে এসেছে,
অনেকখানি দূরে চলে এসেছে সেটাই মনে হচ্ছে, এবং সবাই শঙ্কিত এখন যে এই খেলার মানে কোন দিকে মোড় নেবে।
কিন্তু পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ, সৈকত এবং ব্যাটসম্যান হিসেবে আপনি তাকুদ্দিনের ইনিংসটি, অর্থাৎ নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে ইনিংসটি কিছুটা আশাবাদী করতে পারে দর্শকদের, কিন্তু সেটি অনেক টাফ এক শাহিনশা আফ্রিদির কাছে। কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যান তবে ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান, সেই জায়গায় তার ধারাবাহিক পারফরমেন্স কিন্তু বেশ আশাবাদী করেছিল। সাকিব আউট হওয়ার পরে আমরা দেখছি যে
অনেক
মাঠে বের হয়ে যাচ্ছেন, একটা হতাশা কাজ করছে।
বাংলাদেশ নটি খেলা খেললো আজকের টি নিয়ে, তার মধ্যে শুধু একটি খেলায় সাকিব শতক পাননি, অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 রান করেছিল, আর প্রতিটা খেলাতেই শতক অর্ধশতক পেয়েছে, আজকেও 64 রান করেছে। সব মিলিয়ে শুধু সাকিব নির্ভর বাংলাদেশ দল সবসময় ভালো করবে এমনটা তো প্রত্যাশা করাই যায় না,
না এটা আশা করা উচিত না, কিন্তু না যেমন এক্ষুনি বলছিলেন তাহলে যে অনেকেই আছে থাকেন টপ অর্ডারের খেলোয়াড়রা যখন বেরিয়ে যায় দু তিনজন তখন একটা হতাশা হয়, কিন্তু আবার শেষের দিকে দেখা যায় যে দু একজন টেনে নিয়ে যেতে পারে। দিলু খন্দকার আপনার কাছে ফিরে আসবো, কারণ আপনার অনেক ম্যাচের অভিজ্ঞতা আছে, তো সেই আলোকে বলুন আপনি যে আপনি একজন সাংবাদিক হিসেবে এই মুহূর্তে কি মনে করছেন?
সত্যি কথা কি এই ম্যাচটা কিন্তু খুব একটা গুরুত্ব ছিল বলে মনে হয় না, কারণ টপ ফোর অলরেডি ডিসাইডেড যে কারা চারজন সেমি ফাইনাল খেলবে। বাংলাদেশ আর পাকিস্তানের জন্য এটা প্রেস্টিজিয়াস ম্যাচ ছিল, যারা জিতবে তারা ফিফথ হবে, যারা হেরে যাবে তারা সিক্সথ হবে, এটাই ছিল একটা টার্গেট।
হ্যাঁ, এটা সম্মানের ব্যাপার তো ছিলই।
হ্যাঁ সেটাই, কারণ এই শেষ ম্যাচটাই এমন একটা পজিশন ছিল যে বাংলাদেশ জিতেও কিন্তু সেমিফাইনালে যেতে পারত না, ফিফথ হয়ে শেষ করতো। আর সবাই চেয়েছিলেন এদেশের মানুষ যে বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে জয় চা তারা গুছিয়ে থাকেন।
১৯৯৯ সালের কথা মনে করিয়ে দেয় অনেককেই, নটিংহামে তখন পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
সেই ৯৯ থেকে শুরুটা হয়েছিল প্রথম বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ নটিংহামে হারিয়েছিল পাকিস্তানকে, কিন্তু তারপর থেকে যে গত ২-৩ বছর যে ছবিটা, সেখানে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ মানেই বাংলাদেশের জয়। কারণ লাস্ট এশিয়া কাপ যেটা হয়েছিল সার্জাতে গত বছর, সেখানেও কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ভারতের সাথে ফাইনাল খেলেছিল এবং ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছিল ওয়ানডে সিরিজে। মোদ্দা কথা, পাকিস্তান বাংলাদেশ সাম্প্রতিককালের ম্যাচগুলি থেকে বাংলাদেশের জয়টা ছিল অবধারিত, এবং সরফরাজ কালও বলেছেন যে এটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস ম্যাচ, আমরা চাই আমরা জিতে ওয়ার্ল্ডটা শেষ করতে।
বাংলাদেশের মানে অনেকেই আজকে সকাল থেকেই তারা বলছিলেন যে এটা তাদের সম্মানের ব্যাপার ছিল। তো একজন খেলোয়াড় হিসেবে নাজমুলুর রবিন, আপনি কি মনে করছেন?
দেখেন, ক্রিকেট এমন খেলা, এখন কিন্তু ক্রিকেটের অনেক রদ বদল হয়ে গেছে, আগের ক্রিকেট আর নাই। এখন যেভাবে ক্রিকেট খেলা হয় নতুন চিন্তাধারা নিয়ে খেলতে হয়। আমার প্রথম আমার বিশ্লেষণ হচ্ছে যে প্রথম কাজে কিন্তু আমি বলতে পারি যে আমি যখন বাংলাদেশের পক্ষে খেলতাম তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি আমি খুব স্ট্রং ছিলাম, প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশন পজিশনে সবসময় প্রফেশনাল ছিল। কিন্তু এখন কিন্তু আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড নাই, ইনফ্যাক্ট বলতে গেলে একজনই আছে যে ক্রিকেট একটু বোঝে। এখন আমাদের দিকটা হচ্ছে কি জানেন, আমাদের বোলিং এ আমাদের ভীষণ উইকনেস, আমরা সাবকন্টিনেন্টাল টিম হিসেবে আমাদের কোনো রিস্ক স্পিন বোলার নাই, এটা কিন্তু চিন্তার বাইরে। আপনি যে কোনো টিম দেখেন, ইভেন সাউথ আফ্রিকা বলেন, আপনার অন্যান্য দেশ যে কোনো দেশে বলেন, সবার কিন্তু রিস্ক স্পিনার আছে। রিস্ক স্পিনের একটা কৌশল আপনাকে মেনে নিতেই হবে, এতে কোনো উপায় নাই। এটা আপনার আইপিএল বলেন, শর্টার ফর্মের গেম বলেন, সবসময় থাকে। আমাদের যখন এত পয়সা হয়ে গেছে কেন আমরা প্রডিউস করতে পারি না, এটা কিন্তু আমি বলবো এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন একেবারে কমপ্লিটলি ল্যাকিং। ওরা কিছু বুঝেও না জানেও না রিস্পিনটা কি। আমি যে বলছিলাম আমাদের সময় খেলার সময় কত কি জানেন, আমাদের ছোট্ট একটা রুম ছিল, ওখানে তিন চারজন বসতে হলে একজনকে হয়তো বাইরে বসতে হতো। এখন হয়ে গেছে কি, আপনার এত বড় জায়গা, প্রচুর টাকা পয়সা, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ব্যাপারে কে কিভাবে সিলেক্ট করবে? আপনি বোর্ডের ৯ জনের মধ্যে ১০ জনকে জিজ্ঞেস করেন রিস্পিনের কি বলবে, হয়তো বলবে যে না এটা মনে হয় ক্লাসিক্যাল ডান্স। তো এই ধরনের আমাদের থিঙ্কিং, আমাদের যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে সেই দক্ষতা না আসে, আমি মনে করি না কোনোদিন আমাদের উন্নতি হবে না। আমি বলতে পারি দিলু খন্দকার এখানে আপনার সে অনেক খেলা দেখেছে, জানে এগুলা রিস্ক স্পিনার আমাদের একটা সাইড আছে। এখন ব্যাটিং এর সাইড দেখেন, আমাদের ব্যাটিং এর সাইডে কিন্তু আমরা একেবারে খুব কম খেলে থাকি, আমাদের হাতে গোনা, আমাদের একটা কথা বলে না স্কিন ডিপ, আমাদের ব্যাটিং, আমাদের ব্যাটিং কিন্তু আমাদের কোন নৈপুণ্য। এখন ওই ব্যাটসম্যান না খেলতে পারলে তৃতীয় ব্যাটসম্যান নাই। আজকে সাকিবুল খেলছিল না, আজকে দেখেন সাকিবুল ওয়াজ দ্য অনলি পার্সন বাংলাদেশের পরে একটাই ছেলে খেলেছে, তামিমের অবর্তমানে কিংবা সৌম্যর অবর্তমানে কিংবা অন্যান্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ কিছুটা ইঞ্জিওর ছিল, সেখানে তামিম যেখানে খেলেছে সেখানে আমরা ভালো করেছি। আমাদের আজকে দেখেন প্রায় ২টো সেঞ্চুরি হয়ে গেছে, আমাদের কোনো সেঞ্চুরি নাই। তো এই ক্ষেত্রে ব্যাটসম্যানরা যদি প্রডিউস না করে আপনি কিভাবে মেনটেন করবেন? আপনি যেরকম এখন বোলিং এ দেখেন, আমাদের একটা বোলিং কোচ হয়ে গেছে কোর্টনি ওয়াশ, এখন হি ইজ এ ক্লাস বোলার, কিন্তু হি ইজ নট আ নিউ এজ বোলার। আজকাল নতুন নতুন বোলিং এর আপনার অধ্যায় চলে আসছে, নাকল বল বলেন, নাকল বল হচ্ছে আপনার বেসবল থেকে বড় করা একটা টার্ম, এই ধরনের বোলিং ডিপ করে যায়। এই ধরনের যে বোলিং যদি না করা যায় আজকাল দুনিয়াতে ক্রিকেট খেলা সম্ভব না, আপনি সেই নৈপুণ্য আপনি আনতে পারবেন না।
একেবারেই না, আপনি এট দ্য সেম সাইড রিভার্স যদি আপনি বোলিং না করতে পারবেন আপনার কোনো স্থান নেই। তো এগুলা আমরা যদি রপ্ত না করতে পারি, আমাদের রিভার্স সুইং বলেন, আমাদের ব্যাটিং বলেন, আমাদের সবচেয়ে বড় কথা কি জানেন, কে কিভাবে সিলেক্ট করবে সেটা কি যদি আমরা যদি না জানি, আমরা কোনো উপায়ে উন্নতি করতে পারবো না। এই কিন্তু ওই স্কিন ডিপই ব্যাটিং রয়ে যাবে, আমাদের রাইনোসেরাস ব্রিডিং এ কোনো স্কিন ডিপ হচ্ছে না, আমাদের এই শক্ত
ইশারা করছেন যে আমাদের একজন শ্রোতা হয়তো টেলিফোনে এসেছেন, আমরা শুনে নি কি বলছেন, তারপরে ফিরে আসছি। হ্যালো,
নমস্কার,
আপনার বক্তব্য কি বলুন ভাই?
আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ আমাদের জমজমার একটি আসর, দেখতে একটি আমাদের বিশ্বকাপ শেষের পথে, এটি হচ্ছে আজকে যে প্রেমের স্যার মহাদের কিছু না যে বললো ব্যাটিং বলিং, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যদি ব্যাটিং এর যেমন কয়েকজন হাতেগুলা আছে, আমার মনে হয় আমরা যদি দেখি যেদিন আমাদের ভারত এবং বাংলাদেশের যে ম্যাচটা খেলা হলো সেই ম্যাচটা কিন্তু আমরা অল্প অনেক জন কিন্তু আমরা হেরে গেলাম, যে আমাদের মনে হয় যে আমরা যারা মানে বল করতেছে তাদের প্রতি যদি আমরা যদি আরো ব্যাটিং এর একটু চাহিদা বেশি করি, যেন আমরা ওদের বলও করতে পারে, ব্যাটিং এর আশা যদি আমরা থাকি, তাহলে মনে হয় আমরা আর কি ওদিন ভারতকে হেরে আসি, আমরা বাংলাদেশে অবশ্যই আমরা জিততে পারতাম। তো অবশ্যই মানে আমাদের এই স্থিতি হচ্ছে, আমাদের মনে হয় যারা বল করতেছে তারা যদি আমাদের ব্যাটিং এর লেভেলটা যদি আরো ভালো একটা করতে পারে, যেমন আমাদের থাকি আমাদের অলরাউন্ডার খুব চমৎকার একটা খেলা আমাদের দিয়েছেন, তার একটা পুনর্নির্ভর।
দীপক চক্রবর্তী ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমরা আশা করব যে যারা দর্শক আছেন, যারা ক্রিকেট ভক্ত, তাদের আশা পূরণ করে বাংলাদেশে প্রশাসনিক রদবদল করে ক্রিকেট বোর্ডের এবং যারা সঠিক নির্বাচনী বোর্ড যারা আছে, নির্বাচক বোর্ড আছে, যারা প্রশাসনিক দায়িত্বে বোর্ডের আছেন কর্মকর্তা, তারা মন দেবেন যে ক্রিকেট খেলার উন্নতি করা কিভাবে যায়, খেলোয়াড়দের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায় এবং তাদের অভিজ্ঞতায় কিভাবে আরো সাহায্য সহায়তা দেওয়া যায়। শুধু আন্তর্জাতিক অঙ্গনে পাঠিয়ে দিলেই তো ছেড়ে দিলেই হবে না, যেমন নাজমুনুর রবিন অবশ্যই অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তার কিছু বক্তব্য রেখেছেন, কিন্তু বক্তব্যগুলো তো সঠিক, তাই না?
জি আপা, এবং আপনি যেমনটা বললেন যে আসলে খেলোয়াড়দের বেছে নেওয়া, নতুন করে প্রশাসনিক কাজকর্মে গতিশীলতা আনা, সেই কারণেই আসলে একটি আলোচনার বিষয় এখন থেকেই খুব ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে বাংলাদেশের অধিনায়কত্ব কতদিন আর মাশরাফি কন্টিনিউ করবেন, অথবা তিনি কি আসলে খেলা ছেড়ে দিচ্ছেন, এইসব বিষয়ে
বক্তব্য রাখলেন না তহিদ?
জি,
এটাতে কিন্তু আপনার উত্তর রয়ে গেছে। এখন যে যে আনপ্রফেশনাল বোর্ড আছে সেখানে কিন্তু মাশরাফির রোলটা কিন্তু এখন বেড়ে যাবে, ওর খেলার একটা অধ্যায় ছিল তার, এখন কিন্তু মাশরাফিকে আমি বলবো ও যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, সেই কিন্তু হাল ধরতে পারবে, বোর্ডের সবকিছু ডিসিশন সে নিতে পারবে, সেই প্রফেশনাল আনতে পারবে, সে একমাত্র ব্যক্তি, সে কিন্তু এই
খবর শুনছি, আপনি যেহেতু ওখানে রয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে টুকটাক কথাবার্তা হয় আপনাদের, সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বাংলাদেশের অধিনায়ক কি সিদ্ধান্ত নিতে পারেন?
দেখুন, উনি কিন্তু নির্বাচনের যখন দাঁড়িয়েছিলেন তখনই বলেছিলেন যে ক্রিকেট এবং রাজনীতি
নিশ্চিত
হবে না, কারণ নির্বাচনের পরে হয়তো তার ক্যারিয়ার মাস ছয়েকের লম্বা হবে। সেই হিসেব করলে আপনি দেখেন বিশ্বকাপের পরে হয়তো শ্রীলঙ্কা সিরিজ, তারপরে হয়তো আরো কিছুদিন সময় থাকবে, এরপরে উনি ওনার কোড অনুযায়ী আর লম্বা করতে উনি চান না বা পারবেন না। একই সাথে আপনি যদি দেখেন যে আয়ারল্যান্ড সিরিজ থেকে কিন্তু উনি ইঞ্জুরি বয়ে বেড়াচ্ছিলেন এবং সেই ভাব সেই ইঞ্জুরি নিয়েই কিন্তু এখনো পর্যন্ত খেলে যাচ্ছেন। তবে যেটি মনে হয় যে শ্রীলঙ্কা সিরিজে তার থাকা না থাকা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে অনেক প্রশ্ন উঠেছিল, তবে কোচ স্টিভ রুট বলেছেন যে মাশরাফি যদি না খেলে তাকে ছাড়াই কিন্তু বাংলাদেশকে এগোতে হবে, এবং সব বড় বড় গ্রেড যারা আছেন তাদেরকে ছাড়াই কিন্তু একসময় দলকে এগিয়ে যেতে হয়, সেই ইঙ্গিত তিনি দিয়েছেন। তবে এখানে যে তার শেষ বিশ্বকাপ না শেষ ম্যাচ না, সেটি কিন্তু সবার কাছে স্পষ্ট। তবে শ্রীলঙ্কা সিরিজে থাকবেন কি থাকবেন না বা অবসরে যাচ্ছেন কি যাচ্ছেন না, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা বা দিক নির্দেশনা কিন্তু আমরা এখনো পাইনি। এই জায়গাটা কিছুটা কি বলবো রহস্য তৈরি হয়ে আছে,
রহস্য তৈরি আছে। আবার এমনও হতে পারে যে অনেকে এখন ওই দোমনা আছেন যে কাকে আনবেন কি হবে, এটা তো আবার সেই প্রশাসনিক একটা সিদ্ধান্তের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমরা দিলু খন্দকার কাছে যাব যে তিনি বাংলাদেশে বসে কি শুনছেন আর তার অভিজ্ঞতা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। মাশরাফি চলে গেলে দলের হাল ধরবেন কে?
যে মাশরাফি ক্যাপ্টেন হিসেবে তার যে মাঠে মাঠের বাইরে যে পারফরমেন্স সেটা অসাধারণ। তিনি সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রিকেটে চিহ্নিত হয়ে থাকবেন, কারণ 2000 তার যে ক্যারিয়ারটা প্রায় 18-19 বছরের, একটা বড় ক্যারিয়ার। যেটা সালাউদ্দিন সুমন বললেন যে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে তিনি একটা মানে উনি প্রথম ক্রিকেটার যে খেলোয়াড় অবস্থায় মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু এমন যিনি রয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়, তিনি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। তিনি কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পর ইলেক্টেড হয়ে ক্রিকেট বোর্ড ডিরেক্টরও হয়েছেন, মেম্বার অফ পার্লামেন্টও হয়েছেন। তো নাজমুল হাসান পাপন যিনি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, তিনিও মেম্বার অফ পার্লামেন্ট, তিনি আবাহনী বোর্ড অফ ডিরেক্টর্স এর মেম্বার, আবাহনী ক্লাবের সাথে রিলেটেড। তো এরকম আরো অনেকেই বাংলাদেশে যারা রাজনীতি করেন, যারা আগে খেলোয়াড় ছিলেন, তাদেরকেও রাজনৈতিক দলগুলি নিয়ে এসে তাদের জনপ্রিয়তাটাকে কাজে লাগাচ্ছেন। মাশরাফির ক্ষেত্রেও তাই, কারণ মাশরাফি এদেশের জনপ্রিয়তম ব্যক্তিত্বদের একজন, সেটাকে বর্তমান সরকার কাজে লাগিয়ে তাকে এমপিও নির্বাচনকে করেছেন। এবং মাশরাফি কিন্তু সবসময় বলেছেন তিনি যখন মনে করবেন যে তারা খেলা চালিয়ে যাওয়া ঠিক না, ঠিক তখনই কিন্তু তিনি সরে দাঁড়াবেন। যেমন আজ অলরেডি বলে দিয়েছেন দিস ইজ মাই লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচেস, এবং আমি ওয়ার্ল্ড কাপ শেষ করে যাচ্ছি, আমি চাচ্ছি আমার টিমটা ভালো করুক, ভালো রেজাল্ট নিয়ে চলে যাক। যেটা সালাউদ্দিন সুমন কাল বললো আমরাও কিন্তু দেখেছি, স্টিভ রোডস বাংলাদেশ কোচ তিনি কিন্তু বলেছেন মাশরাফি যদি শ্রীলঙ্কায় না যায় তাহলে তাকে নতুন করে ভাবতে হবে। এবং আমরা এটাও শুনেছি যে কাল শেষ ম্যাচটা মাশরাফির আজকের শেষ ম্যাচ খেলা নিয়ে অনেক নাটকীয়তা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে তিনি খেলেছেন, টস করেছেন, এবং একটা সময় মনে হয়েছিল যে সাকিব আল হাসান ক্যাপ্টেন হয়ে শেষ ম্যাচটা নেতৃত্ব দিতে পারেন, যাই হোক সেটা হয়নি। তবে কোন সন্দেহের অবকাশ নেই যে এরপর মাশরাফির পর যে ক্যাপ্টেন্সির ব্যাটনটা সেটা কিন্তু সাকিব আল হাসানের হাতেই উঠবে, কারণ সাকিব আল হাসান আনবিলিভেবল এবারে বিশ্বকাপে যেটা করেছেন। আপনি যদি রোকেয়া হায়দার আপনি ক্রিকেটের খবর রাখেন, খেলাধুলার খবর রাখেন, আমি অন্তত যা খবর রাখি, কোন দেশের কোন ক্যাপ্টেন এমন পারফর্ম করেনি কোন ক্রিকেটার ব্যাটে বলে ওয়ার্ল্ড কাপে, একটা ওয়ার্ল্ড কাপকে এমন ভাবে রাঙিয়ে দিতে পারেন, নট ইভেন কোন ক্রিকেটার না। যদি আপনি ইমরান খানের কথা বলেন, অ্যান বথামের কথা বলেন, ডিভিলিয়ার্স এর কথা বলেন, ডেনিস লিলির কথা বলেন, ভারতীয় ক্রিকেটারদের কথা বলেন, সবাইকে ছাপিয়ে গেছেন। এবং কমেন্টেটররা তারা কিন্তু প্রতিনিয়ত বলছেন আনবিলিভেবল।
হ্যাঁ, ব্যাটে বলে এমন চমক জাগানো খেলোয়াড় বিশ্ব ক্রিকেটে পাওয়া বিরল, এবং সাকিব আল হাসান সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে অবশ্যই একটি উজ্জ্বল নক্ষত্র, অনস্বীকার্য। তবে আসলে যেটা হয়েছে যে বাংলাদেশের বলেই বোধ হয় সবার দৃষ্টি যাচ্ছে, বাংলাদেশ অনেক পরে ক্রিকেটে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 2000 সালে যখন প্রথম টেস্ট শুরু করলো সেই সময় থেকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসেছে, তার আগে একদিনের ম্যাচ খেলেছে, অনেক কিছু করে বাংলাদেশ এসেছে, এবং নবীন আর বলা যায় না, মাঝামাঝি এগিয়ে এসেছে এবং দুরন্ত গতিতে এগিয়ে এসেছে টাইগাররা। এবং তার মধ্যে সাকিব একেবারে বিশ্ব ক্রিকেটে তার যে ঠাঁই করে নিয়েছেন সেটা তো একটা উজ্জ্বল নক্ষত্রের আমরা দেখতে পাচ্ছি। এবং বিশ্বে যারা ক্রিকেট ভক্ত, যারা বিশ্লেষণ করেন, এক বাক্যেই স্বীকার করবেন যে অবশ্যই সাকিব আল হাসানের মতন ক্রিকেটার সব দেশে সব যুগে তৈরি হয় না। দিলুখন্দকার,
ঠিক তাই আপনি যেভাবে বলেছিলেন, কারণ আমার এখনো মনে পড়ে যেদিন বাংলাদেশ ডেবিউট করেছিল আপনি আমি রাতের বেলায় সৌরভ গাঙ্গুলির ইন্টারভিউ করতে শেয়ারটানে গিয়েছিলাম এবং খেলা শেষ হয়ে গেছিল চার দিন পর সৌরভ গাঙ্গুলি কিন্তু একটা ব্রিফ করেছিলেন যে এগারো জন বাঙালির সাথে আরেকজন বাঙালি বারো জন বাঙালি একটা টেস্ট ক্রিকেট খেললো, এটা হয়তো হিস্ট্রিতে লেখা থাকবে। এবং তিনি ভারতের ক্যাপ্টেন ছিলেন বাঙালি এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাঈমুর রহমান দুজন বাঙালি কিন্তু ক্যাপ্টেন হিসেবে টেস্ট ক্রিকেটটাই নেতৃত্ব দিয়েছিলেন এবং এই দলটা অনেক ট্যালেন্টেড অনেক ভালো করবে। এবং সত্যি কথা কি প্রায় বিশ বছর পর যদি বাংলাদেশের সেই ৯৯ থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স আপনি পর্যালোচনা করেন, এবার যে পারফর্ম করেছে বাংলাদেশ দশ দলের মধ্যে নো ডাউট দিস ইজ দ্য বেস্ট রেজাল্ট এভার বাংলাদেশ প্লেড ইন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। কারণ আপনি চিন্তা করেন এবার ফরম্যাটটা কি ছিল, সবার সাথে খেলতে হবে। বাংলাদেশ চিন্তা করেন যে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়েছে, চিন্তা করা যায় যে বাংলাদেশ টপ ফোর যেতে পারেনি কিন্তু বাংলাদেশ টপ সিক্স এ বাংলাদেশের নাম থাকছে।
বাংলাদেশের দুর্ভাগ্য ছিল যে বৃষ্টিতে দীর্ঘক্ষণ এখানে বলবো যে বৃষ্টিতে ধুয়ে গেল যে ম্যাচগুলো সেগুলো বাংলাদেশের জন্য সহায়ক হয়নি অবশ্যই, সেটা অনেকে স্বীকার করবেন।
আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশের পিছনে কারা থাকছে, একবারে বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়ান অফ দ্য বেস্ট টিম সাউথ আফ্রিকা, তিনটে মানে খুবই পরাশক্তির উপরে বাংলাদেশের স্ট্যান্ডিং, এটা কিন্তু অভাবনীয়। যদি আগের ফরম্যাটে খেলা হতো, গ্রুপ ওয়াইজ খেলা হতো, তাহলে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এদের সাথে জয় নিয়ে কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এগুলিতে পৌঁছে যাওয়া সহজ ছিল। কিন্তু এবার সবার সাথে সবাই সেই কঠিন লড়াইয়েও কিন্তু বাংলাদেশ
অনেক দূরে গিয়েছে, অনেকখানি মানে দুর্দান্ত খেলেছে যেটা বলা যায়। তো আমরা টেলিফোনে আরেকজন আছেন বোধ হয়, টেলিফোন বাজছে, জয়তে একটু লাইনটা দেবেন। হ্যালো হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আফা লিয়াকতের বলছিলেন চট্টগ্রাম বাংলাদেশ থেকে?
হ্যাঁ বলুন।
লিয়াকত দ্বিতীয় টাইগার বাংলাদেশ, তৃতীয় টাইগার বাংলাদেশ। আপা আমাদের এই ছোট্ট বাংলাদেশে এই বিশ্বকাপে আইসিসি ওয়ার্ল্ড কাপে যে সুনাম যে অর্জন যে পাওয়া, এটার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে ধন্যবাদ। এবং আজকে যে খেলা হচ্ছে, এখনো খেলা হচ্ছে, সামনে বসে আসছে ১৮৭ উইকেটে। এই আমাদের যেই তরুণরা যেই সম্মানটুকু বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে যে পুনর্জীবিত করছে, এই জন্য আমি আবারও আমার ক্রিকেট বোর্ডকে টাইগার বাহিনীকে এবং আজকে যারা ওখানে আছেন সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাবো। শুধু এটাই বলবো যে বাংলাদেশকে দোয়া করার জন্য আগামী দুদিনে আরো ভালো করতে পারে।
ধন্যবাদ আপনাদের। এবং আপনারা যারা ক্রিকেট ভক্ত দেশে আছেন, যেমন আমাদের সঙ্গে ছিলেন ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার নাজমুন্নুর রবিন, তিনি যেমন অভিযোগ করেছেন যে প্রশাসনিক ত্রুটির কারণে বাংলাদেশের একটি চমৎকার দল এগিয়ে যেতে পারছে না, সেই বাধা বিপত্তিগুলো যাতে কাটিয়ে ওঠা যায়, আপনারা যারা দেশের মানুষ তারা আপনারা সোচ্চার হন এবং জোরালো দাবি নিয়ে এগিয়ে যান ক্রিকেট বোর্ডের কাছে, যাতে এই ধরনের ভুল ত্রুটিগুলো সংশোধন করা যায় এবং খেলোয়াড়রা তাদের মর্যাদা নিয়ে বিশ্বের যে কোনো প্রতিযোগিতার মাঠে এগিয়ে যেতে পারে। তাহিদ
জি আপা, আমি একটু নাজমিনুর রবিন আপনার কাছ থেকেই জানতে চাই। আমাদের আসলে অনেক এই অনুষ্ঠানটি ফেসবুকে যেমন যাচ্ছে, অনেক দর্শক এরই মধ্যে মন্তব্য করেছেন, তাদের মন্তব্যগুলো সবগুলো না পড়ে দুই একটি পড়ে
জি
জুবায়ের চৌধুরী মন্তব্য করেছেন, সাকিব তার সফলতা দেখিয়েছে কিন্তু মাশরাফির সফলতা কি এবারের বিশ্বকাপ অনুসারে, সেটি তিনি জানতে চেয়েছেন। আরেকজন মন্তব্য করেছেন যে এটিও আসলে জুবায়ের চৌধুরী, তার মন্তব্য পড়ছি, স্বজন প্রীতির জন্য কখনো বাংলাদেশ দল ভালো খেলতে পারে না, বাংলাদেশ দলের নির্বাচকরা একচোখা। এই দুটো মন্তব্য নিয়ে আসলে জুবায়ের চৌধুরীর দুটো মন্তব্য নিয়ে আপনার কাছে জানতে চাই নাজমুনুর রবিন, আপনি কি মনে করেন?
আসলে সত্যি কথা বলতে কি, মাশরাফি সিলেকশনে সবসময় একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেছিল, কিন্তু মাশরাফি সেটা বুঝতো জানতো। যেরকম আমরা শুনেছি যে আয়ারল্যান্ডে যে টুর্নামেন্ট হয়ে গেল সেখান থেকেই কিন্তু মাশরাফির সুস্থতার একটা প্রশ্ন ছিল, তা আমরা জানতাম যে মাশরাফি একটা একটা ডেফিনেটলি একটা টিমের মধ্যে একটা অপরিহার্য একটা বস্তু, মানে একটা এলিমেন্ট আর কি, আমাদের মেনে নিতেই হবে। কিন্তু তারপরে ওর কথা থেকে যায় যে বড় ট্যুরে যখন একটা ডিসিশন হয়, যেরকম দিলু বলছিল যে কালকে পর্যন্ত ভাবা গেছিল যে সেখানে হয়তো মাশরাফি না খেলে সাকিবুল হাসান হয়তো ক্যাপ্টেন্সি করবে, তো এই ধরনের স্মৃতি তো আমাদের সবসময় থেকে যাবে পরের দিকে। কিন্তু এগুলা আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কেননা মাশরাফির অবদান তো অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে, তাকে যেভাবে অফ দ্য ফিল্ড বলেন অন দ্য ফিল্ড বলেন তার যে কন্ট্রিবিউশন আছে, অন্যান্য প্লেয়াররা যেরকম ক্যাপ্টেন্সি করেছে, যার মধ্যে সাকিবুল হাসান তার মধ্যে একজন, সেখানে তো আমরা দেখেছি সে সাকিবুল হাসান ডেফিনেটলি একটা খুব এক্সেলেন্ট খুব কানিং প্লেয়ার, কিন্তু তারপরেও কিন্তু মাশরাফি যেভাবে দলকে ধরে রেখেছিল সেটা সত্যি প্রশংসনীয়, সেটা কোনো দিক নাই বিবেচনা করা যায় না, সে সত্যি অমূল্যবান। মানে একই সাথে আমি বলতে চাই যে আপনি অন্য কথাটা যে চললেন বললেন যে মানে আমার প্রশ্ন থেকে যায়, এটা আগে আমি প্রশ্ন করেছি, দেখেন আমাদের টিমে কিন্তু যখন প্রথম দিকে আমরা মিথুনকে দেখেছি, মিথুন যে ভালো প্লেয়ার না আমি তা বলছি না, কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড যখন ভালো থাকে, সেখানে আমি জানি না কি ধরনের ডিসিশন ছিল যে এখানে মিথুনকে খেলিয়ে কি ফায়দা ছিল, সেখানে কিন্তু আমাদের সাব্বির ছিল, সেখানে আপনার লিটন দাস ছিল, সেখানে আমরা খেলালাম না কেন, এগুলো কিন্তু ভালো টেকনিক্যাল পয়েন্ট, এগুলো কিন্তু আপনার শিক্ষণীয় পয়েন্ট, তাদের কিন্তু একটা পরিশ্রম যদি থাকতো সেখানে আমরা একটা সদুপায় ব্যবস্থা করতে পারতাম এই সময়। লিটন দাস পরের দিকে দেখেছি প্রথম ম্যাচে এসে খেলে প্রায় 100 রান করে ফেলেছিল, পরের দিকে সাব্বিরও গত ম্যাচে প্রায় অনেক 50 রান করেছে, তো এইগুলো সাইডগুলো আছে, আমাদের বিবেচনা করা অবশ্যই প্রয়োজন, কিন্তু এখানে মানে পলিটিক্স আছে কিনা কোনো নেপোটিজম আছে কিনা সেটা আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু ডেফিনেটলি আমার যেটা প্রথম কথা ছিল প্রফেশনালিজম যদি হয়, যেটা আপনি ভারতে দেখবেন, যেটা আপনি ইংল্যান্ডে দেখবেন, যেটা অস্ট্রেলিয়াতে দেখবেন, সেটা কেন আমাদের এখানে দেখবো না?
আসলে সেটা তো এখন অনেক মানে জোরালো হয়ে উঠছে এবং একের পর এক উইকেট পড়ছে, যখন সর্বশেষ দাঁড়ালো কি 100,
সর্বশেষ দাঁড়ালো এখন পর্যন্ত 6 উইকেটে 197 খেলা হয়ে গেছে 39.4 ওভার।
যাই হোক, হতাশার এখন আর সালাউদ্দিন হতাশ হয়ে লাভ নেই, সালাউদ্দিন ওখানে মাঠে আছেন।
সালাউদ্দিন সুমন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যদিও খেলাটি এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশ তার বিশ্বকাপ মিশন শেষ করছে, কিন্তু আপনি ওখানে রয়েছেন, আপনার কাছে কি মনে হয় আসলে বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে কি পেল? সাকিবের ব্যক্তিগত নৌপণ্য, মুস্তাফিজের পাঁচ উইকেট, এইসব ছাড়া আর কি কি পেল বলে আপনার?
তাছাড়া দর্শকদের আপনি এই মুহূর্তে কিরকম দেখছেন, বাংলাদেশের যারা আছেন প্রবাসী সেখানে?
দেখুন, বড় একটা শিক্ষা, সেটি খুব সাকিবের পারফরমেন্স দিয়ে অন্য ক্রিকেটাররা শিক্ষা নিতে পারে, সে কতটুকু কনসিস্টেন্ট একটা মানুষ হতে পারে, কি ধরনের প্রস্তুতি আসলে বিশ্বকাপের মতো বড় আসরের জন্য নিতে হয়, আন্তর্জাতিক ম্যাচ খেলতে নিতে হয়। একই সাথে যেভাবে বাংলাদেশ খেলেছে, নিজেদের ভুল এবং ত্রুটিগুলো কিন্তু এরই মধ্যে চোখে পড়েছে। আপনি যদি দেখেন হিসেব করে বাংলাদেশের হাতে গোনা 3-4 জন, দুজন বোলার 3 জন বা 4 জন ব্যাটিং, কিন্তু ধারাবাহিক পারফরমেন্স করতে পারেনি, যার ফলে খুব কাছে গিয়েও বেশ কয়েকটি ম্যাচ আমরা কিন্তু ধরতে পারিনি, এবং তার ইফেক্ট যেটা হয়েছে যে হয়তো শেষ চারে খেলার যেই প্রত্যাশা বাংলাদেশ করে এখানে এসেছিল সেটি কিন্তু হয়নি। তবে সবচেয়ে বড় বিষয় যে আগামী এখান থেকে 4 বছর পর ভারতের মাটিতে যে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, সেই বিশ্বকাপে নিজেদের সেরা প্রস্তুতি নিতে এবারের বিশ্বকাপ বাংলাদেশকে পথ চলার দিক নির্দেশনা দেওয়ার একটা অবস্থা তৈরি করেছে, সেটি আমরা সঠিকভাবে নিতে পারি। কি কি আমাদের কমতি ছিল বা ঘাটতি ছিল, সেই বিষয়গুলো আসলে বোর্ড কর্তা এবং অন্য যারা আছেন ক্রিকেটার থেকে শুরু করে সবারই সেই বিষয়গুলো ভেবে কিন্তু সামনে এগোলে হয়তো এর চেয়ে ভালো রেজাল্ট করা সম্ভব হবে পরবর্তী বিশ্বকাপে।
হ্যাঁ, আসলে যথেষ্ট সময় থাকবে হাতে, এবং এই এবারের যে ভুলগুলো হয়েছে বা যে ত্রুটি রয়ে গেল, যার ফলে বাংলাদেশ বিশ্বের মানে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা বিশ্বকাপে গিয়ে এইভাবে কিছুটা মানে
আপা, আমার আরেকটা বিষয় সালাউদ্দিন সুমনের কাছে জানার ছিল, আমি কি জিজ্ঞেস করবো?
হ্যাঁ, চট করে
জিজ্ঞেস করুন। যেমনটা বলছিলেন সাবেক ক্রিকেটার, যেমনটা বলছিলেন মিঠুনের কথা তুলছিলেন যে কেন মিঠুনকে নেওয়া হলো লিটন দাসকে বসিয়ে, আবার আমরা দেখছি বলাররা ভালো করতে পারছেন না, সেক্ষেত্রে বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন কেন তাসকিনকে নেওয়া হলো না, সব মিলিয়ে আপনি কি, আপনারা যারা সাংবাদিক ওখানে রয়েছেন, আপনারা কি টিম ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞেস করেছিলেন যে কেন মিঠুনকে আনা হলো, কেন তাকে খেলানো হচ্ছে না, এইসব বিষয়ে কি আপনারা জানতে চেয়েছিলেন কখনো?
দেখুন, মিঠুনের ব্যাপারটা আমরা যতটুকু জানি যে এটা তাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে একটু আগেই, এবং ঘরোয়া ক্রিকেটেও তার একটা অবস্থান ছিল, একই সাথে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে আপনারা দেখেছেন, বা বেশ কিছুদিন যাবৎ কিন্তু সেই পরিকল্পনার জায়গায় মিঠুন ছিলেন, এবং স্পিনে একটা শক্তির জায়গা ছিল তার, স্পিনের স্পিনারদের বিপক্ষে। সেই চিন্তা থেকে বেশ ভালো একটা প্রস্তুতি কিন্তু মিঠুন নিয়ে এসেছিলেন। আমরা যদিও দেখেছি যে বেশ কয়েকবার মিঠুন সুযোগ পেয়ে আবার দলের বাইরে চলে গেছেন। আর আরেকটি যেটি বলছিলেন,
হ্যালো,
আমরা কিন্তু টের পেয়েছি, এবং একদিন মাশরাফিউদ্দিন মর্তজা কিন্তু বলছিলেন যে আমরা সবাই তো স্লো বল করি, অর্থাৎ কেউ কিন্তু এক্সপ্রেস বোলিংটা করতে পারছে না। সেই জায়গায় কিন্তু ঘাটতি রয়েছে, রিস্ক স্পিনারের যে ব্যাপারটি রয়েছে সব দল প্রায় নিয়ে এসেছেন, আমরাও কিন্তু সেখানে পিছিয়ে রয়েছি। তবে মানে অনেক অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তিগুলো খুঁজে নেওয়া এবং অপ্রাপ্তিগুলো কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেটি নিশ্চয়ই বোর্ড কর্তারা ভাববেন, ক্রিকেটাররাও ভাববেন। শুধু বোর্ড কর্তারা ভাবলে হবে না, ক্রিকেটারদের ইন্ডিভিজুয়াল যে প্রস্তুতি, আপনি যদি দেখেন যে এতগুলো প্লেয়ারের মধ্যে, অর্থাৎ প্রায় 10 দলের 150 জন ক্রিকেটার রয়েছেন, তার মধ্যে সাকিব কিন্তু সারা বিশ্বের মাঝে তার নামটা তুলে ধরেছেন। ধারাবাহিক, এরকম ধারাবাহিক ক্রিকেট হতে এর আগে কখনো দেখেননি, একের পর এক রেকর্ড ব্রেক করেছেন এবং দলের জন্য কাজ করেছেন, সঙ্গী হিসেবে তেমন কাউকে পাননি। সাকিবের এই পারফরমেন্সকে যদি দু একজন সঙ্গ দিতে পারতেন, তাহলে আজকে হয়তো বাংলাদেশের অবস্থান অন্য জায়গায় থাকতো, আমরা আসলে ক্যাপিটালাইজ করতে পারিনি সাকিবের পারফরমেন্সটাকে, পরবর্তীতে থাকবে কিনা সেটাও নিয়ে প্রশ্ন। তবে তরুণ ক্রিকেটার যারা আছেন তারা শুধুমাত্র জাতীয় দলের জার্সি পরে বিশ্ব মাতাবেন এমন না, বিশ্বের মধ্যে সেরা ক্রিকেটার হওয়ার মতো যদি টার্গেট বা লক্ষ্য তারা সেট করেন, যেমন সাকিব করেছেন, প্রমাণ করেছেন, সেটি করতে পারলে বাংলাদেশের ক্রিকেটের চেহারা হয়তো বদলাবে। এই জন্য বারবার বলছি যে শুধুমাত্র কর্তারা না, কর্তারা ক্রিকেট কর্তা যারা আছেন তারা একটা স্ট্রাকচার ঠিক করে দিবেন, এবং ক্রিকেটারদের নিজেদের তাড়না থাকতে হবে যে বিশ্বের এক নম্বর ক্রিকেটার যে বল করবে, যে স্পিন করবে, বা যে কিপিং করবে, বা যে ব্যাটিং করবে, এই তাড়না যদি থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বদলানোর একটা সুযোগ তৈরি হবে সামনে।
ধন্যবাদ। এই মুহূর্তে আমার মনে হয় ফোন বাজছে, তাহলে আমরা ফোনটা নিয়ে নিই। জয়তি, ফোন বোধহয় বাজছে, আপনি একটু দেবেন লাইনে। হ্যালো, হ্যালো, কে বলছেন?
জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন বা মন্তব্যটি করুন প্লিজ।
আলিম কুমার বলছিলাম, পঞ্চগড় বাংলাদেশ থেকে।
হ্যাঁ বলুন।
আমি পঞ্চগড় বাংলাদেশ থেকে বলছিলাম, আলিম কুমার।
হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
হ্যাঁ, আমরা দেখছি যে ইতিমধ্যে বাংলাদেশ হাবে ফুটবল।
হ্যালো,
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেকটা খাদের কিনারায় আছে। আজকে যে জয়ের একটা আশা নিয়ে বাংলাদেশ মাঠে নামার কথা ছিল, এবং পঞ্চম স্থান সঙ্গে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ করার কথা আশা আমরা দেখেছিলাম,
সেটা হয়
বাংলাদেশের ফিল্ডিং।
হ্যাঁ, আপনার আপনার প্রশ্ন আছে কোনো বা অন্য কোনো বক্তব্য আছে? হ্যালো,
হ্যাঁ, আমি জানতে চাচ্ছি, হ্যাঁ, আমার জানতে চাওয়ার বিষয় হলো এটাকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে কি কি করতে হবে বাংলাদেশের সুদূরপ্রসারী করতে গেলে কি কি করা উচিত, এই সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে ভালো হতো।
জি, আমরা আসলে জানতে চাইছে যে বাংলাদেশের ক্রিকেটকে আরো উন্নত করতে হলে আর কি কি প্রয়োজন সেটি উনি জানতে চেয়েছেন। সেক্ষেত্রে
আসলে কিছুক্ষণ আগেই তো সাবেক ক্রিকেটার নাজমুল নূরতিনি বলেছেন এটা বিষয়ে, তো
আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে একটা লাইনই বলবো, সেটা হচ্ছে দেখেন ওই জার্নালিজমের ক্ষেত্রে যে সুমন যেটা উক্তি করেছে সেটা ডেফিনেটলি প্রযোজ্য, কিন্তু সেখানে কিন্তু আপনার প্ল্যানিং ইজ হাফ দ্য টাস্ক। কিন্তু প্ল্যানিং আপনি যদি ভালো না করেন আপনি কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না। এখন আপনার যদি সাবকন্টিনেন্টাল প্লেয়ার হিসেবে যদি আপনি একটা রিস্ক ফিনার হিসেবে আপনি আপনার আবির্ভাব চান, আপনি চান যে আমি আসতে চাই, দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, সেটা যদি আমি প্ল্যানার হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন হিসাবে যদি আমি সেই টুলসগুলো না ব্যবহার করতে পারি, আমি কোনোদিনও বের করতে পারবো না কি ধরনের বোলারকে আমি বেছে নেবো, কিভাবে আপনার বুট ক্যাম্প করব, কিভাবে বার করব, এগুলো কিন্তু ক্রিকেটারদের দিয়ে হবে। এখন যদি
কিন্তু নাজমুল নূর, আমি একটু
ক্যারম বোর্ডে একটা প্লেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে নিয়ে আসা হয়, ক্রিকেটের ক্ষেত্রে, কিংবা ক্রিকেটের প্লেয়ারকে যদি হকি বোর্ডে নিয়ে যায়, কিন্তু যারা ক্রিকেট অবগত অথবা কোন স্পোর্টস এর কোনো আইডিয়াই নাই, তো ওরা ওর কি জানবে? আমি বুঝতে পারি না
নাজমুনুর, আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি যতটা জানি বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই, নির্বাচন করা, প্রশিক্ষণ, অনেক কিছুর সঙ্গে জড়িত বাংলাদেশ দলের সাবেক খেলোয়াড়রা, সেটি আপনি আকরাম থেকে শুরু করে ফারুক বলেন, বিজয় বলেন, সুমন বলেন, এরকম অনেক খেলোয়াড়দের তো আমরা হরহামেশাই দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কথা বলছেন সব মিলিয়ে, কিন্তু আপনি বলছেন যে আসলে ক্রিকেটাররা নেই, যারা পেশাগতভাবে খেলোয়াড় ছিলেন তারা নেই, বিষয়টি আসলে আমার কাছে পরিষ্কার নয়। আপনি
আপনি বিজয়ের কথা বলছেন, বিজয় আমি দিলু খন্দকারের কাছ থেকে শুনলাম যে তার কোনো রোল ক্রিকেটের পর্যায়ে, ক্রিকেটের সাইডে নাই। আচ্ছা, অনেক কিছু সাইড আছে যেগুলো আমি ওপেনলি ফোরামে বলতে চাই না, যেগুলো নট নেসেসারি ভেরি অনেস্ট একটা পজিশন না। আচ্ছা, এগুলা গেল। আপনার যদি অন্যান্য ক্রিকেট বোর্ডে দেখেন, এই কুলদীপ যাদব বের হচ্ছে, চাহাল বের হচ্ছে, যারা ভালো বোলার, এদের কিভাবে বের হচ্ছে? এগুলো কি আমাদের নকল করা এত এতই অসম্ভব যে আমরা যদি চ্যানেল খুলি, আমরা আজকাল তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ান চ্যানেল দেখা যায়, আপনি একটা চ্যানেল খুলতে চান ক্রিকেট খেলা দেখবেন, দেখবেন যে একটা ইন্ডিয়ার কোন স্টেটে একটা লোকাল একটা টুর্নামেন্ট হচ্ছে, আরেকটা চ্যানেল যান আরেকটা খেলা হচ্ছে, এভাবে ইন্ডিয়াতে প্রায় 14-15টা টুর্নামেন্ট হচ্ছে, অনেক খেলা হচ্ছে। আমাদের মধ্যে অনেক সাইড আছে, আমরা এটাও শুনেছি যে অনেক খেলা ক্ষেত্রে খেলা হয় না, কিন্তু রিপোর্ট করা হয় আইসিসি থেকে না খেলা হয়েছে, জিতে গেছে, এগুলা নাম কা ওয়াস্তে খেলা হয়। এইগুলা সাইড গুলা দেখা প্রয়োজন একটা অনেস্ট রিয়েলি কনসিয়াসনেস পার্সন যারা এগুলা দেখবে, কিন্তু এগুলাকে রিহ্যাশ করতে কমপ্লিটলি রিভ্যাম করতে হবে। আমরা শুনে থাকি যে একজন ব্যক্তি বলেন যে আমি সিলেক্ট করব, আমি আমি ডিসিশন নিব, কিন্তু সেখানে কিন্তু মিনহাজ আবেদিন সিলেক্টর রয়ে গেছে, কিন্তু মিনহাজ আবেদিনের কোনো উক্তি আমি শুনি না। আমি জানি কেন ফারুক রিজাইন করতে হয়েছে ফ্রম দি সিলেকশন কমিটি। এইগুলা সাইড কিন্তু আপনি কোনোদিন ইন্ডিয়ান বোর্ডে দেখবেন না, পাকিস্তানি বোর্ড হয়তো দেখবেন, পাকিস্তানের এই এই দশা কিন্তু এই কারণেই, কিন্তু অন্যান্য যেটা বলছিলাম অস্ট্রেলিয়ান বলেন, ইংলিশ বলেন, অন্য সাউথ আফ্রিকান বলেন, এগুলো কিন্তু নাই। কিন্তু আমাদের এই প্রফেশনালিজমটা অবশ্যই আনতে হবে। আমি যেটা মনে করি যে এখন আমাদের একটা প্রফেশনাল একটা লোক আছে যে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আসতে পারবে, সে কমপ্লিটলি চেঞ্জ করতে হবে, অ্যান্ড টু মাই নলেজ ইজ এ ভেরি অনেস্ট পার্সন। এই ধরনের লোক দরকার যে অন্যান্য উপায়ে, আমি বলছি না তো প্রত্যেকটা সিলেকশন।
কিন্তু নাজমুনুর, আপনি কি মনে করেন যে সভাপতির অ্যাগেনস্টে গিয়ে একজন সংসদ সদস্য বা সাবেক ক্রিকেটারের পক্ষে আমূল কোনো পরিবর্তন আনা সম্ভব?
অবশ্যই, যদি আজকে যদি একটা পিন ড্রপ একটা ইফেক্ট হয়, একটা পিন ড্রপ ইফেক্ট হবে একটা ওশনের মধ্যে, একটা এগুলা জমতে 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 একদিন বিস্ফোরণ ঘটবে, তাতেই কিন্তু আপনার একটা উন্নতি হবে। যদি কেউ যদি কিছু না বলে কোনোদিন কিছু হবে না, কিন্তু এগুলা কোনোভাবে প্রশংসনীয় না। আপনি যার কথা বলছেন চেয়ারম্যান, আমরা খেলেছি ভাই, আমরা যখন খেলেছি তাকে দেখতাম না, ক্রিকেটের মাঠেও দেখতাম না, সে চোখ দিলে কথাও বলতো না, আজকাল সে ক্রিকেটের অনেক উঁচু স্থানে রয়ে গেছে। এই ধরনের লোক যদি থাকে, আমি বললাম না ক্যারম বোর্ডের যদি আপনি মাস্টার হন বা আপনি হকি ফিল্ডে যান, সেখানে কোনোভাবে এই ধরনের
আপনার অভিজ্ঞতা নিয়ে, আপনি অনেক দেশের অনেক সভাপতিকে দেখেছেন, ক্রিকেট না ফুটবল না সব খেলারতেই আপনি গেছেন, অলিম্পিক থেকে নিয়ে কমনওয়েলথ গেমস থেকে নিয়ে সবকিছুতেই গেছেন। বাংলাদেশের ক্রিকেট, যারা ক্রিকেট খেলেন তারা আন্তরিক, খেলোয়াড়রা অত্যন্ত আন্তরিক, নির্বাচক মণ্ডলী, প্রশাসনিক দায়িত্ব যারা আছেন তাদের বুদ্ধি বিবেচনার কারণে কিন্তু ক্রিকেটাররা পিছিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে, কেন এবং এটা কিভাবে শোধরানো সম্ভব, খুব সংক্ষেপে যদি বলেন দিলু খন্দকার।
আমি খালি একটা কথা বলবো যে আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না, 1994-এ যখন আমেরিকা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল, ডক্টর হেনরি কিসিঞ্জার ছিল পিছনের ওয়ান অফ দ্য কি ম্যান। আপনি চিন্তা করেন, হেনরি কিসিঞ্জার নট ইন ফুটবলার, নাথিং, একটা পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, একজন বিজ্ঞ ছিলেন
এবং তিনি ফুটবল ভক্ত, দারুণ ফুটবল ভক্ত, ওয়ান অফ দ্য
মেজর পারসন ছিলেন, এবং আমেরিকা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করেছিল 1994 এ, সারা দুনিয়া প্রশংসা করেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাও কিন্তু এইভাবে ফেডারেশন চৌধুরী যখন স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলবে, উনি কিন্তু ক্রিকেটের সাথে তেমন ভাবে ইনভলভ ছিলেন না, বড় জন ছিলেন আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান। বা তিনি কিন্তু একটা গোল সেট করেছিলেন যে বাংলাদেশকে ধাপে ধাপে এইভাবে এগিয়ে নিতে হবে। তারপরে যিনি ছিলেন লোটাস কামাল আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন, আইসিসি প্রেসিডেন্ট হয়েছিলেন, তার সময় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বেশ কিছু সাফল্য পেয়েছিল ঘরে এবং বাইরে। এবং নাজমুল হাসান পাপন যিনি, তিনি আবাহনীর ক্রিকেট কমিটির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং মেম্বার অব পার্লামেন্ট, এবং তার সময় বাংলাদেশ তার ত্রুটির জন্য কিন্তু বাংলাদেশে ভালো কোন ফাইনিং হলো না। এটা এখন তাকে জিজ্ঞেস করতে হবে যে কেন তিনি এই জিনিসটা ফাইন করতে পারলেন না।
বাংলাদেশ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আর আগামী দিনে আমরা টাইগারদের কাছ থেকে আরো সুন্দর খেলা দেখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।